আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রোতাবন্ধুরা, এখন আমরা কথা বলছি ক্যানবেরাস্ত বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর রনি চাকমার সঙ্গে। রনি চাকমা, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
আপনার জন্ম ও বেড়ে ওঠা তো বাংলাদেশে, এ সম্পর্কে একটু বলবেন।
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম হচ্ছে খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় আমার জন্ম, শহরে আসলে বেড়ে ওঠা, আমার স্কুলও ওখানেই। বলতে গেলে আমি আমার প্রাইমারি, হাই স্কুল সবকিছুই আমার রাঙ্গামাটিতে। পড়াশোনার কথা যদি বলেন, আমি এসএসসি ওখানেই পাশ করেছি, রাঙ্গামাটিতে। আমার এসএসসির রেজাল্ট একটু ভালো হওয়াতে সবার একটু ইচ্ছা থাকে, ঢাকা তো আমাদের জন্য তখন একটা কি বলবো স্বপ্নের শহর, তো ঢাকায় পড়াশোনার খুব ইচ্ছা ছিল। তো আমি বিভিন্ন জায়গায় ওই সময় পরীক্ষা দিয়ে হলিক্রসেও ভর্তি হই, কিন্তু ওই যে রাঙ্গামাটিতে যে আমি ছিলাম, শিকড়ের প্রতি যে একটা টান, হঠাৎ করে বাইরে যাওয়া, এটা আসলে আমি মেনে নিতে পারছিলাম না ওই সময়। তো যার কারণে ওখানে আমার আর পড়াশোনা করা হয়নি, আমি আবার চলে আসি রাঙ্গামাটিতে। রাঙ্গামাটিতে আমি আমার পরবর্তী এইচএসসি পাস করি রাঙ্গামাটিতে। এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগে আমি ওখান থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেছি।
বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের বিষয়ে একটু বলবেন। আপনি যেহেতু চাকমা জনগোষ্ঠী থেকে, পাহাড়ি জনগোষ্ঠী থেকে এসেছেন, তো সেই দৃষ্টিকোণ থেকে জানতে চাচ্ছি।
আমরা যেহেতু বাংলাটা আমাদের হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো মাতৃভাষা আমাদের চাকমা। বিভিন্ন ভাষাভাষী আমরা আসলে একদম শুরু থেকে যদি বলি যে একদম স্কুল থেকে আমরা যেটা ফেস করি, নতুন একটা ভাষা শেখা, তো সবকিছু মিলিয়ে এটা তো আমাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জ, বাংলা ভাষায় পড়াশোনা। তবে সিভিল সার্ভিসে আসা নিয়ে আমার কাছে যেটা মনে হয়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য হলেও আমার একটা সুযোগ তৈরি হয় যে মূল জনগোষ্ঠীর একদম মূল ধারায় নিজেকে সম্পৃক্ত করার, যার প্রেক্ষিতে আমার অনেকগুলা কি বলবো সুযোগের দ্বার উন্মোচন হয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় আমার অনেক বন্ধু বান্ধবও ছিল, তো বিভিন্ন সংগঠনের সাথেও, সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত ছিলাম। তো এগুলো আমি বলবো যে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে, একটা পরবর্তী চ্যালেঞ্জ গুলো মোকাবেলার ক্ষেত্রে এগুলো অনেক কাজে দিয়েছে। যদিও আমি রাঙ্গামাটি থেকে একদম পশ্চাৎপদ জায়গা যদি বলেন, জেলা বলেন, ওখান থেকে উঠে আসা, কিন্তু আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খাতিরে হলেও আমার এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলার ক্ষেত্রে অনেক সহায়তা করেছে।
এবার আসি অস্ট্রেলিয়া প্রসঙ্গে। আপনি তো অ্যাডিলেডে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার পড়াশোনার কিরকম তুলনা করবেন আপনি?
আসলে অস্ট্রেলিয়া তো উন্নত একটি দেশ, এই দেশের শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করতে গেলে কিছু অসামঞ্জস্যতা তো আসলেই চোখে পড়ে। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক এখন অনেক এগিয়ে গেছি এবং শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে সাজানোর চেষ্টা চলছে। অস্ট্রেলিয়াতে বিশেষ করে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে আমি যখন পড়তে আসি, আমি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ নিয়ে এখানে পড়তে এসেছিলাম 2015-তে। ওই সময় আমি দেখলাম যে আমরা যেভাবে পড়াশোনা করেছি, আসলে আমাদের পড়াশোনার ইয়াটা ছিল, শিক্ষা ব্যবস্থা যেটা ছিল, এটা বলতে হয় এটা হচ্ছে ওয়ান ওয়ে, আমরা শুধু শিক্ষক ক্লাসে যেটা বললেন আমরা জাস্ট ওইগুলো ফলো করি। আমরা কিন্তু ওই গদ বাঁধা যেভাবে পড়াশোনা শিক্ষক আমাদেরকে পড়া দিয়ে গেছেন, আমরা পড়াটা পড়ে মুখস্থ করে জাস্ট আমরা ওটা পরীক্ষার খাতায় লিখেছি বা এরকম আউট অফ বক্স চিন্তা করব, একটা টপিক নিয়ে অনেক বিশ্লেষণ করব, এই বিশ্লেষণ করার, এই চিন্তা করার এই গণ্ডিটা ছিল একটু সীমিত। ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে পড়ার খাতিরে আমি তখন বুঝতে পারলাম আসলে এখানে পড়াশোনাটা হচ্ছে অনেক ভাস্ট ভাস্ট, যে কারণে যে একটা বিষয়কে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করা যায়। অ্যানালিটিক্যাল যে বিষয়গুলা ওরা সুন্দরভাবে যে অ্যানালাইসিস করে এক একটা বিষয়কে, এই জিনিসটা আসলে অন্যরকম। যেটা হয়েছে, আমি এখানকার শিক্ষা ব্যবস্থায় দেখলাম তারা এই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ভোকেশনাল, বিভিন্ন ট্রেডের সাথে ওদেরকে যুক্ত করে, যার ফলে এই যে জব মার্কেটটা ওদের জন্য আসলে ওপেন। তো আমরা চেষ্টা করছি এই দেশ থেকে অনেক কিছু ভালো জিনিসগুলো নেয়ার।
বাংলাদেশ সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেছেন আপনি, নারী উন্নয়নের বিষয়ে, বিশেষত নারীর অধিকার ও ক্ষমতায়নের বিষয়ে আপনার অভিমত কী? বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে জানতে চাচ্ছি।
আমি যখন এখানে পড়াশোনা করতে এসেছিলাম, আমার পোস্ট গ্রাজুয়েশনের বিষয়টা ছিল আসলে জেন্ডারের উপরে, উইমেন স্টাডিজ নিয়ে আমি পড়াশোনা করেছি। তো এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা বিষয় যখন আমি পড়াশোনা করেছি। আর যখন আমি কাজ করতে গেলাম, আমি আসলে প্রায় দীর্ঘ 5 বছরের মতো আমি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেছি, এবং এটা আমার আসলে একটা ভালোবাসার জায়গা এবং দুর্বলতার জায়গা বলবো, কারণ ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার আমার বহুদিনের ইচ্ছে। এখানে আমি কাজ করেছি তো একদম খুব কাছ থেকে, যে উইমেন এম্পাওয়ারমেন্টের বলেন, উইমেন রাইটস নিয়ে বলেন, আমরা ওখানে বসে অনেকগুলো বিষয় আমরা ফলো আপ করেছি, অনেক অনেক অ্যামেন্ডমেন্টও এসেছে, যেমন যৌতুক নিরোধ আইন, বাল্য বিবাহ নিরোধ আইন, এই বিষয়গুলোতে আমরা অনেক কাজ করেছি। কারণ আপনি একটা বিষয় দেখবেন যে আমাদের দেশে বাল্য বিবাহ কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটা খুব ব্যারিয়ার হিসেবে গত কয়েক দশক ধরে ছিল, কিন্তু এই এই বাল্য বিবাহ থেকে আমরা সরে এসেছি, এখন মানুষ অনেক সচেতন। এটা হচ্ছে আপনি যদি একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আপনার যদি পলিসি মেকিং এর ক্ষেত্রে, সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে যদি সরকার সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করে, তাহলে এই বিষয়গুলোতে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের বিষয়গুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। আপনি হয়তো দেখে থাকবেন আমাদের গত কয়েক দশক ধরে বর্তমান সরকার কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কাজ করে যাচ্ছে, মেয়েরা এখন আর 4 দেয়ালের মধ্যে বন্দি নেই। ব্যক্তিগত ভাবে উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় এটা আমি মনে করি যে একটা পরিবার থেকে এই বিষয়গুলো আসা দরকার, যেমন একজন মা তার একটা ছেলে একটা মেয়ে থাকলে এখনো পর্যন্ত দেখা যায় যে ছেলেকে বেশি আদর করছে, ছেলেকে ভালোটা দিচ্ছে, হ্যাঁ, তখন চিন্তা করা হয় যে মেয়ে তো পরের বাড়িতে যাবে, তো মেয়েকে এত দেখে কি লাভ। এই এই সেন্টিমেন্ট গুলো, এই স্টেরিওটাইপড যে চিন্তা ভাবনা গুলো এখনো আমাদের সমাজে আসলে রয়েছে। আমি মনে করি উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় বা একজন নারী কখন সফল হবে, কখন নারীর ক্ষমতায়ন হবে, এই বিষয়গুলো আসলে পুরোটাই নির্ভর করে একটা পরিবারের উপরে। একটা পরিবারে যদি আপনি দেখেন যে বাবা মা দুজনই ছেলে মেয়ে দুজনকে সমানভাবে ট্রিট করছে, তাহলে ওখানে কিন্তু আপনার ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে আপনার যে বৈষম্য, এই জিনিসটা কিন্তু আপনি ফিল করবেন না। কাজে এই জিনিসটা যদি আমরা পরিবারে চর্চা করি, তাহলে উইমেন এম্পাওয়ারমেন্ট এমনিতেই আপনার স্টাবলিশ হতে বাধ্য।
কর্মরত একজন নারীর জন্য পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারকে সময় দেওয়াটা সবসময় কি সম্ভব হয়? এক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা যায় কিভাবে?
হ্যাঁ, একজন কর্মজীবী নারী বলেন, মায়ের জন্য আসলে দুইটা ফ্যামিলি এবং পেশাগত জীবন ব্যালেন্স করাটা খুব কষ্ট হয়ে যায়। তারপরে আমরা করে যাচ্ছি এই কারণে, কারণ আপনার যে যিনি আপনার সঙ্গী, আপনার হাজবেন্ড যদি আপনার পাশে থাকে, আপনাকে পুরোদমে সাপোর্ট করে, তাহলে এই ব্যারিয়ারটা ওভারকাম করা যায়, এটাকে তখন চ্যালেঞ্জ মনে হয় না। আমি ব্যক্তিগত ভাবে আমার আমার ফ্যামিলির কথা বলি, আমি এখানে অস্ট্রেলিয়াতে আসছি, আমার সাথে আমার পুরো পরিবারই চলে আসছে, বাচ্চাদের দেখভাল করার জন্য আসলে আমার হাজবেন্ড তার কেরিয়ারকে ট্রেড অফ করে আমার সাথে চলে এসছে। এমন হতে পারে, আপনি নারী উন্নয়নের বিষয়টা যদি চিন্তা করেন, তাহলে আমরা কিন্তু এই জায়গায় সফল। আমাদের ছেলেরা কিন্তু চিন্তা করছে না যে আমি আমার ওয়াইফের সাথে চলে গেলাম, কি জানি কি হয়ে গেল, আমার পুরুষত্ব চলে গেল কিনা বা এরকম, কিন্তু ওই জায়গা থেকে আমরা কিন্তু এখন বের হয়ে আসছি। উনি কিন্তু আমার সাথে এসছেন এবং আমার পরিবারকে সাপোর্ট করার জন্য আসছেন, যার কারণে আমার এই যে আপনি বললেন না, পেশাগত জীবন এবং পারিবারিক জীবনের ভারসাম্যটা আমার এভাবেই ব্যালেন্স হয়ে যাচ্ছে, এটা বলতে বাধা নেই। আমি যেমন বাবা মার যেমন আমি সমর্থন পেয়েছি, ঠিক তেমনি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজবেন্ডের অনেক সাপোর্ট পেয়েছি, যার কারণে আমার এতদূর আসাটা অনেক মসৃণ হয়েছে, অনেক বন্ধুর পথ আমার অনেক মসৃণ হয়েছে।
রনি চাকমা, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
এরকম স্টোরি আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।